الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআনের পয়গাম অনুবাদ এবং তাফসীর সহ আসুন আজকে আমরা কোরআনে পাকের কিছু আয়াত অর্থাৎ সূরা বাকারা থেকে একটি আয়াত এবং সূরা নিসা থেকে দুই একটি আয়াত ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব সাথে সাথে তার ব্যাখ্যা এবং অনুবাদ আমরা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব আসুন শুরুতে দরুদ পাকের একটি ফজিলত শ্রবণ করে রাসূলে করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন আসমাউ সালাতা আহলি মাহাব্বতি ওয়া আরিফুহুম ওয়া তু'রাদু আলাইয়া সালাতু গায়রিহিম আরদান আল্লাহর হাবিব বলেন ভালোবাসা পোষণকারীদের দরুদ অর্থাৎ যারা মহাব্বত সহকারে দরুদ পাক পাঠ করে আল্লাহর হাবিব বলেন আমি নিজে তা শ্রবণ করি আর তাদের পরিচয় জানি আর অন্যান্যদের দরুদ আমার নিকট পৌঁছানো হয় সুতরাং আল্লাহর হাবিবের প্রতি যখনই আমরা দরুদে পাক পাঠ করি মহাব্বত সহকারে আল্লাহর হাবিবকে অন্তরের মধ্যে আমরা মহাব্বত নিয়ে আল্লাহর হাবিবের সেভাবে আমরা দরুদে পাক পাঠ করি কারণ যে আল্লাহর হাবিবকে ভালোবেসে মহাব্বত নিয়ে দরুদে পাক পাঠ করে আল্লাহর হাবিব সেটা নিজে শুনেন এবং তাকে চিনেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুক সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রিয় মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ আসুন সূরা বাকারা এর 188 নং আয়াত প্রথমে আমরা শ্রবণ করি এরপর ইনশাআল্লাহ এর অনুবাদ এবং ব্যাখ্যা শ্রবণ করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون দর্শকবৃন্দ এই আয়াত আল্লাহ তাআলা কি বলেন অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা নির্দেশ এই আয়াতের মধ্যে রয়েছে আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি প্রথমে অনুবাদ পেশ করার চেষ্টা করছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন এবং পরস্পরের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং না বিচারকের নিকট তাদের মোকদ্দমা এই জন্য পৌঁছাবে যে লোকজনের কিছু ধনসম্পদ অবৈধভাবে গ্রাস করে নেবে জেনে বুঝে এই আয়াত এর অনুবাদের মধ্যে আমরা স্পষ্ট এটা শুনতে পেলাম যে পরস্পরের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রাস না করা আর সাথে সাথে এটাও কোনো বিচারকের নিকট কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমার মধ্যে এই জন্য যাবে যে মানুষের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে এটা যেন না করে ইচ্ছা করে যেন এটা কখনো করা না হয় প্রিয় মাতে চান দর্শকবৃন্দ আসুন এই আয়াতের ব্যাখ্যা আমরা শ্রবণ করি এই আয়াতের মধ্যে অন্যায়ভাবে কারো ধনসম্পদ গ্রাস করা হারাম আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ আল্লাহ তাআলা এটা ঘোষণা করেছে সেটা লুণ্ঠন করে হোক কিংবা ছিনিয়ে নেওয়া হোক অথবা চুরি করে হোক অথবা জুয়া খেলে হোক অথবা হারাম তামাশা ইত্যাদি এই ধরনের হারাম কার্যাদি অথবা হারাম বস্তুসমূহের পরিবর্তে অথবা ঘুষ কিংবা মিথ্যা সাক্ষ্য অথবা চুগলখুরির মাধ্যমে এরকম যত পন্থা হয়েছে এই পন্থাগুলোর মাধ্যমে একে অপরের সম্পদ যেন অন্যায়ভাবে গ্রহণ না করে আল্লাহ তাআলা নিষেধ করেছে তো এগুলো সব পন্থাগুলো হারাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ তো একটি মাসালা এটাও বলা হচ্ছে এ থেকে এই মাসালাও প্রকাশ হয় যে অন্যায়ভাবে হীন স্বার্থ উদ্ধার করার জন্যে কারো বিরুদ্ধে মোকদ্দমা সাজানো এবং তাকে বিচারক মণ্ডলীর সম্মুখে উপস্থিত করা নাজায়েজ এবং হারাম। অনুরূপভাবে নিজের স্বার্থের উদ্দেশ্যে অপরের ক্ষতি করার জন্য বিচারক মণ্ডলীর উপর প্রভাব খাটানো ও ঘুষ ইত্যাদি দেয়া এটাও হারাম। যারা বিচারক মণ্ডলীর ঘনিষ্ঠ লোক তারা যেন এই আয়াতের নির্দেশের প্রতি দৃষ্টি রাখে। হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে অসংখ্য বর্ণনা আমাদেরকে করেছেন, তন্মধ্যে এটাও রয়েছে মুসলমানদের ক্ষতি সাধনকারীদের প্রতি লানত। আল্লাহর হাবিব এটা বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার অভিশাপ লানত মুসলমানদের যারা ক্ষতি সাধন করে তাদের উপর। তো প্রিয় মাদেশের দর্শক, আমরা এই আয়াতের অনুবাদ এবং তাফসিরের মাধ্যমে আজকে এটা স্পষ্ট হলাম যে মুসলমান একে অপরের সম্পদ যেন অন্যায়ভাবে গ্রহণ না করে, সেটা যে কোনো পন্থায় হোক, সেটা ঘুষ হোক, সুদ হোক বা অন্যান্য পন্থায় হোক, অথবা কাউকে ব্যবহার করে কারো মাল দখল করা, কারো জায়গা দখল করা, কারো সম্পদ ছিনিয়ে নেওয়া ইত্যাদি যত পন্থা রয়েছে, ওগুলো সব পন্থা ওগুলো নিষেধ রয়েছে, যেগুলোর মাধ্যমে মুসলমানদের ধনসম্পদ গ্রাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে এরকম মন্দ আমল থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় আমাদের চ্যান দর্শকবৃন্দ, আসুন আমরা সূরা নিসায়ের 29 নং আয়াত, 30 নং আয়াত এবং 31 নং আয়াত শ্রবণ করি, সাথে সাথে তার অনুবাদ এবং ব্যাখ্যা ওটা ইনশাআল্লাহ শ্রবণ করি। তো আসুন প্রথমে তিলাওয়াতটা শ্রবণ করি। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدق الله العظيم। প্রিয় মাতে চান দর্শকবৃন্দ, আসুন আমরা এখন এই সূরা নিসা এর 29 নং, 30 নং এবং 31 নং আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা শ্রবণ করি। 29 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ইমানদারগণ, পরস্পরের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কিন্তু এই যে কোনো ব্যবসা তোমাদের পারস্পরিক রেজামন্দিতে সন্তুষ্টি মাধ্যমে হয় এবং নিজেদের প্রাণগুলোকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়াবান। তো এই আয়াতের মধ্যে প্রথমে তো আল্লাহ তাআলা এটা স্পষ্ট ঘোষণা করেছেন যে পরস্পরের মধ্যে এক অপরের সম্পদ অন্যায়ভাবে যেন গ্রাস করা না হয়। এর ব্যাখ্যার মধ্যে আসছে সেটা চুরি হোক, অবিশ্বস্ততা হোক, ক্রোধ হোক, জুয়া হোক, সুদ হোক, যত হারাম পন্থা রয়েছে, যত অন্যায় পন্থা রয়েছে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। এরকম অন্যায় পন্থার মাধ্যমে এক অপরের সম্পদ যেন গ্রাস করা না হয়। হ্যাঁ, তবে হ্যাঁ, এক অপরের সম্পদ কিভাবে আমরা নিতে পারি, সেটা হচ্ছে একে অপরের সন্তুষ্টির মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য করা হয় সে ব্যবসার মাধ্যমে এক অপরের রিজা সন্তুষ্টির মাধ্যমে আপনি নিতে পারেন। সেজন্য যখন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এক অপরের সম্পদ একের হাত থেকে অন্যের হাতে যায় সন্তুষ্টির মাধ্যমে উভয়জনের, সেটা জায়েজ রয়েছে, সেটা অনুমতি রয়েছে। আর সাথে সাথে এটা বলেন নিজেদের প্রাণগুলোকে হত্যা করো না, অর্থাৎ এমন সব অবলম্বন করে যেগুলো দুনিয়া ও আখেরাতে ধ্বংসের কারণ হয়, এতে মুসলমানদেরকে হত্যা করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বস্তুত মুমিনকে হত্যা করা যেন নিজেকেই হত্যা করার সামিল, কেননা সমস্ত মুমিন একই প্রাণের মতো। সমস্ত মুমিন যেন একটি প্রাণ, একটা প্রাণের ন্যায় হচ্ছে সমস্ত মুমিন। সুতরাং কোনো মুমিনকে কষ্ট দেওয়া এটাও উচিত নয়। অন্য হাদিসে পাকেও রিওয়ায়াতের মধ্যে এভাবে অনেক রয়েছে যে যে ব্যক্তি কোনো মুমিনকে কষ্ট দেয় আল্লাহর হাবিব বলেন সেই জন্য আমাকে কষ্ট দিয়েছে। অন্য হাদিসে পাকে এভাবেও রয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম বলেন মান আদা মুসলিমান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল আল্লাহর হাবিব বলেন সেই জন্য আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সেই জন্য আল্লাহ তাআলাকে কষ্ট দিল। প্রিয় মাদের চেয়ে দর্শকবৃন্দ, সুতরাং যেখানে কোনো মুসলমানকে মুমিনকে কষ্ট দেওয়া নিষেধ, সেখানে কোনো মুমিনের জানের ক্ষতি করা এটা কিরকম? সুতরাং আল্লাহ তাআলা কি বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, এবং নিজেদের প্রাণগুলোকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়াবান। সুতরাং এই আয়াতের তাফসীরের মাধ্যমে আমরা এটাও বুঝতে পারলাম প্রত্যেক মুসলমানের সম্মান মান মর্যাদা, প্রত্যেক মুসলমানের হক যেন আমরা আদায় করি, আমরা যেন কারো হককে বিনষ্ট না করি, কাউকে যেন কষ্ট না দিই। এরপর আল্লাহ তাআলা কি বলেন ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা, এবং যে অত্যাচার ও সীমা লঙ্ঘন করে এমন করবে তবে অনতিবিলম্বে আমি তাকে আগুনে প্রবিষ্ট করব, এবং এটা আল্লাহর পক্ষে সহজ সাধ্য। আল্লাহ আল্লাহ, তো আল্লাহ তাআলা যে কাজগুলো নিষেধ করেছেন, আল্লাহ তাআলার এই হুকুম যে পিছনের আয়াতে আমরা শুনলাম, সেই কাজগুলো থেকে যেন মুমিন বান্দা যেন নিজেকে হেফাজত করে। যদি কেউ এরকম অত্যাচার করে আল্লাহ তাআলার এই হুকুমের সীমা লঙ্ঘন করে, তখন তার জন্য শাস্তির কথা আল্লাহ তাআলা ঘোষণা করলেন। আল্লাহ তাআলা কি বললেন আমি তাকে আগুনে প্রবিষ্ট করব, আর এটা আল্লাহ তাআলার জন্য সহজ। এরপর আল্লাহ তাআলা 30 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা, এবং যে অত্যাচার ও সীমা লঙ্ঘন করে এমন করবে তবে অনতিবিলম্বে আমি তাকে আগুনে প্রবিষ্ট করব, এবং এটা আল্লাহর পক্ষে সহজ সাধ্য। প্রিয় মাতে চান দর্শক বৃন্দ, তো সুতরাং আল্লাহ তাআলা পিছনের আয়াতে যে হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তো আল্লাহ তাআলার আদেশ মতে যেন আমরা আমল করি, সে আদেশের যেন সীমা লঙ্ঘন করা না হয়। আর এই আয়াতে কি বললেন যে অত্যাচার করবে আল্লাহ তাআলার এই হুকুমের সীমা লঙ্ঘন করবে, তো তাদেরকে আল্লাহ তাআলা কি বললেন আমি তাকে আগুনে প্রবিষ্ট করব। আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুক। আচ্ছা, এরপর কি বলেন ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, যদি বিরত থাকো মহা পাপাচার সমূহ, অর্থাৎ বড় বড় যে কবিরা গুনাহ রয়েছে ওগুলা থেকে, যেগুলো তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে কবিরা গুনাহগুলো থেকে, এরকম কাজ থেকে যদি বিরত থাকো আল্লাহ তাআলা কি বলেন তবে তোমাদের অন্যান্য পাপ আমি ক্ষমা করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাব। আল্লাহ আকবার। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে যদি বিরত থাকো বড় বড় পাপ কবিরা গুনাহ থেকে, যেগুলো তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ যেগুলোর বিরুদ্ধে হুমকি এসেছে, যেগুলো শাস্তির বিষয়, যেমন কি চুরি, আপনার হত্যা, মানুষকে হত্যা করা, মানুষের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, এগুলোর বিষয়, তো এরকম যেগুলো রয়েছে হত্যা হোক, ব্যভিচার হোক, চুরি হোক, ইত্যাদি হোক, এই ধরনের এই মন্দ কাজ বড় বড়, তো এগুলো এই কাজ থেকে যদি বিরত থাকা হয় তখন কি আল্লাহ তাআলা অন্যান্য সগীরা গুনাহসমূহ যেগুলো রয়েছে আল্লাহ তাআলা ওগুলো আল্লাহ তাআলার দয়ায় ক্ষমা করে দিবেন। তো এ থেকে ওলামায়ে কেরামগণ এই মাসালাটা বলেন, কুফর এবং শিরিক এই দুইটা বিষয় এটা ক্ষমা করা হবে না, কিন্তু এছাড়া যদি মানুষ অন্যান্য বিষয় যা কবিরা গুনাহ রয়েছে এটার উপর তো অবশ্যই তওবা করতে হবে, কিন্তু সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর এটাও বলা হয়েছে কুফুরের বিষয় শিরিকের বিষয় এটা তো ক্ষমা কখনো হবে না, কারণ ঈমান নিয়ে না গেলে তার তো চিরস্থায়ী জাহান্নাম, আর ঈমান নিয়ে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিতে পারে তার তাহলে অবশ্যই আল্লাহ তাআলা যদি চায় আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার দয়ায় ক্ষমা করে দিতে পারেন। আর কুফুর শিরিক যেগুলো রয়েছে এটা তো ক্ষমা হবে না, অর্থাৎ যদি মানুষ সেটার উপর মৃত্যুবরণ করে অর্থাৎ এই কুফুরের উপর অথবা শিরকের উপর সেই অবস্থায় থাকা সে যদি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার স্থান তো চিরস্থায়ী জাহান্নাম। আর যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে তাহলে তার যে অবশিষ্ট গুনাহ রয়েছে সগীরা হোক কিংবা কবিরা গুনাহ হোক আল্লাহ তাআলার ইচ্ছাধীন, সেটা আল্লাহ তাআলা চাইলে কারো প্রতি যদি আল্লাহ তাআলা দয়া করে আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে শাস্তিও দিতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তবে কবিরা গুনাহ এটা যেহেতু এর বিষয় শাস্তির বিষয় রয়েছে সেজন্য আল্লাহ তাআলার দরবারে বারবার এটার জন্য ক্ষমা চাওয়ার অনেক প্রয়োজন রয়েছে, আল্লাহ তাআলার দরবারে তওবা করার অনেক প্রয়োজন রয়েছে। তো আজকের এই আয়াতগুলো থেকে প্রথম তো আমরা যে সূরা বাকারার আয়াত শুনেছি এরপর এই সূরা নিসার এই তিনটি আয়াত থেকে আজকে আমরা এটা স্পষ্ট হলাম যে মুসলমানদের ধনসম্পদ একে অপরের ধনসম্পদ যেন কেউ অন্যায়ভাবে গ্রাস না করে, প্রত্যেকেই যেন যেটা হালাল পন্থা রয়েছে সে হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করে আমরা একে অপরের সম্পদ একে অপরের রিজামন্দি সন্তুষ্টির মাধ্যমে যেন গ্রহণ করি, অন্যায়ভাবে আমরা যেন গ্রহণ না করি, কারণ এটা শাস্তি অনেক কঠোর। আজকে আমরা কারো ধনসম্পদ কারো মাল আমরা এভাবে অন্যায়ভাবে যদি গ্রহণ করি আল্লাহ তাআলার পক্ষ থেকে আখিরাতে এর অনেক বড় শাস্তি রয়েছে। সুতরাং আমরা এই বিষয়ে অনেক সতর্ক হই, সাথে সাথে আমরা মুসলমানদের যে জানের ক্ষতি করা আল্লাহ আল্লাহ আজকে অনেক শোনা যায় এক অপরকে নাউজুবিল্লাহ হত্যার বিষয় এরকম অনেক কিছু পত্রিকার মধ্যে তাদের মধ্যে দেখা যায়। আফসোস, কেমনে এক মুসলমান হয়ে আরেক মুসলমানের ক্ষতি কেমনে করে, আরও জানের ক্ষতি, আস্তাগফিরুল্লাহ। তো যেখানে মুসলমানকে এক মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দেওয়া পর্যন্ত এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন, কষ্ট দিতে নিষেধ করেছেন, আর সেখানে নাউজুবিল্লাহ একেবারে একে অপরের জান নিয়ে নেওয়া, আমরা সতর্ক হই, আর নাহলে এর শাস্তি অনেক করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বান্ধবকে যদি শাস্তি দেওয়া হয় আল্লাহ আল্লাহ সেটা সহ্য করার ক্ষমতা কারো নেই। তো সুতরাং আজকে দরস থেকে আমরা এটা অন্তরের মধ্যে গেঁথে নিই যে মুসলমানদের হক যেন আমরা ঠিকভাবে আদায় করি, কারো হক যেন বিনষ্ট না করি, আর ইজ্জত সম্মান মুসলমানদের সম্মান যেন আমরা রক্ষা করি, কারো যেন ক্ষতি না করি। তো মুসলমানদের সম্মানের বিষয় সাথে সাথে মুসলমানদের হকের বিষয় যেন আমরা সচেতন হই, আর বড় বড় কবিরা গুনাহ যা রয়েছে যে 31 নং আয়াতে বলা হয়েছে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকি। আমরা কবিরা গুনাহতে যদি বেঁচে থাকি তাহলে আল্লাহ তাআলা দয়ায় আমাদের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। আর কবিরা গুনাহ যা হয়ে গিয়েছে এগুলোর জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা কর, বেশি বেশি তওবা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমরা যা কিছু শুনলাম তা স্মরণ রেখে তার উপর আমল করার সেই তৌফিক সুযোগ নিয়ামত আমাকে আপনাকে আমাদের সকলকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ।